হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন বুধবার দুপুর, আর বাংলাদেশ ও ভারতে বুধবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে রিপোর্ট।
গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ।
রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
যুদ্ধাপরাধ সহ নানা ইস্যুতে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে টানা পড়েন লেগেই ছিল, এখন চরম তিক্ততায় রূপ নিয়েছে।
কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের মুখে হাসি ফোটালো বিশ্ব দুর্নীতি সূচক সংক্রান্ত রিপোর্ট।
আজ রয়েছে সাপ্তাহিক পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব ও জলবায়ু পরিবর্তন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। চীন যুক্তরাষ্ট্রের আলোচকেরা বুধবার মিলিত হচ্ছেন ওয়াশিংটনে দ্বিতীয় প্রস্থে কথাবার্তা শুরু করতে, যাতে করে দুই মহাবলী অর্থনৈতিক দেশের মধ্যেকার চলমান বাণিজ্য বিরোধের নিষ্পত্তি করা যায়। চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি এবং রবার্ট লাইথিসার ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ নিয়ে দুপক্ষের মধ্যেকার আলোচনায় নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন। বেজিং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠনগুলোকে বাধ্য করে তাদের প্রযুক্তি জ্ঞান চীনের বাণিজ্য সংগঠনগুলোর কাছে হস্তান্তর করতে, এবং চীনের বিশাল বিস্তৃত বাজারে সেটা যে প্রবেশাধিকারে সীমাবদ্ধতা টেনে রাখে তা নিয়েই ওয়াশিংটনের অভিযোগ। তবে এই গেল সোমবার চীনের বিশাল টেলিকম বাণিজ্য সংস্থা হুয়াই টেকনোলজির চিফ ফিনান্সিয়াল অফিসার মেং ওয়ানঝুকে যে অভিযুক্ত করা হয়েছে, সেটা নতুন প্রস্থের আলোচনাকে ছায়াচ্ছন্ন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই অভিযুক্তকরণে বলা হয়, মেং ওয়াংঝু তাঁর কোম্পানি সহযোগীদের সঙ্গে মিলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ষড়যন্ত্র করেছেন এবং তাঁদের কর্মতৎপরতা বিষয়ে আর্থ প্রতিষ্ঠানগুলোকে ও যুক্তরাষ্ট্র সরকারকে প্রতারিত করেছেন। পয়লা ডিসেম্বর মেং ওয়াংঝুকে কেনাডীয় কর্তৃপক্ষ গ্রেফতার করে ভ্যানকুভার থেকে যুক্তরাষ্ট্রের কাছে তাঁকে প্রত্যর্পণ করাবার লক্ষ্য নিয়ে চীন এ নিয়ে কুপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সংকট কবলিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দক্ষিণ আমেরিকার ওই দেশটির রাজনৈতিক টানাপোড়েন নিয়ে তাঁর বিরোধী পক্ষীয়দের সঙ্গে নিষ্পত্তি আলোচনায় বসতে রাজি আছেন। তবে সেই একই সঙ্গে ট্রাম্প পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি দেশটিতে সফর না করার ব্যাপারেও আমেরিকানদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। দেশটির বিরোধী শক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসা এবং আগাম বিধানসভা নির্বাচন নিয়ে মাদুরোর উত্থাপিত প্রস্তাবের উল্লেখে বুধবার ভোরে ট্রাম্প টুইট বার্তায় এর উল্লেখ করেন। এছাড়া ট্রাম্প এও বলেন যে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের ভয় এবং সেই সঙ্গে ভেনেজুয়েলার তেল রাজস্ব খোয়া যাওয়ার আশঙ্কা মিলে মাদুরোর কণ্ঠস্বর নিচু স্তরে নেমে এসেছে। মাদুরো এই প্রস্তাব উত্থাপন করেন বুধবার দিনের প্রথম ভাগে রাশিয়ার আরআইএ নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে। বলেন, ভেনেজুয়েলার কল্যাণ চিন্তায় তিনি ওই নিষ্পত্তি আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছেন। বলেন, তবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন 2025 আগে হবার নয়। এবং ওভাবেই তিনি বিরোধী দল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের সভাপতি বিরোধী পক্ষীয় দলনেতা হুয়ান গুয়াইদোর দাবি প্রত্যাখ্যান করেন। যুক্তরাষ্ট্র এবং তালেবান দল দুপক্ষই আফগানিস্তান হতে সকল আমেরিকান ও নেটো সৈন্যের প্রত্যাহার এবং আমেরিকা ও তার মিত্রপক্ষীয়দের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহারে সন্ত্রাসীদের নিবৃত্ত করতে কর্মকৌশল নির্ধারণ কল্পে দুটি কৌশল নির্ণয়ী টেকনিক্যাল টিম গঠন বিষয়ে সহমত ব্যক্ত করেছে। মুখ্য তালেবান নিষ্পত্তি আলোচক মোল্লা শের মোহাম্মদ বাস তানিকজাই প্রায় সপ্তাহ স্থায়ী টানা আলোচনা কথাবার্তার পর বিস্তারিত এসব খুঁটিনাটি প্রকাশ করেন। আফগানিস্তানের সঙ্গে সমঝোতা বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদের সঙ্গে ওই দীর্ঘ নিষ্পত্তি আলোচনা শেষ হয় শনিবার কাতারে। স্তানিকজাই তালেবানদের সমর্থন করে এমনি একটি সংবাদ সূত্রকে জানান, সিদ্ধান্ত প্রণয়ন কল্পে দুটি টেকনিক্যাল টিম প্রস্তাবাবলী প্রস্তুত করবে এবং আসছে ফেব্রুয়ারির 25 তারিখে পরবর্তী যে বৈঠক স্থির করা হয়েছে সেই তাতে সিদ্ধান্ত গ্রহণের জন্য সেসব উপস্থাপন করা হবে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই বিবরণের ভিডিও প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা এবং আন্তর্জাতিক সম্প্রদায় রাজি হলে বাংলাদেশ সরকার ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরণের প্রক্রিয়া শুরু করবে। রিপোর্ট পাঠিয়েছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মজদম হোসেন শাকিল।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন,
এক জায়গা থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসছে, আমরা বলপূর্বক তাদেরকে আমরা চাচ্ছি না যে সরানোর জন্য, তাদেরকে আমরা কনভিন্স করে বুঝিয়ে যদি সম্ভব হয় তাহলে আমরা যত দ্রুত সম্ভব সেখানে আমরা স্থানান্তর করব। এবং সেখানে আমাদের আরও অনেক জায়গা আছে, আমরা যদি আন্তর্জাতিক সম্প্রদায় অনুমোদন দেয় তাহলে সকলকে সেখানে নেওয়া সম্ভব।
ইতিমধ্যে ভারত থেকে 1600 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন,
আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে যাবেন, ভারতের সাথে কথা বলবেন, এবং এই শরণার্থী বিষয়ক সারা বিশ্বে যদি দেখেন এটা অনেক জটিল ব্যাপার, আমরা অপেক্ষা করছি ধৈর্যের সাথে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার রোহিঙ্গা সমস্যার দক্ষতার সাথে সামাল দেবে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ইতিমধ্যে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ বুধবারই। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
সংসদ অধিবেশনে শিরীন শারমিন চৌধুরী পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট আব্দুল হামিদ সংসদে দেয়া দীর্ঘ ভাষণে সরকারের নানা সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন,
গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন, মৌলিক প্রশ্নে সকল রাজনৈতিক দল, শ্রেণী ও পেশার সকলের ঐক্যমত করে তোলার আহ্বান জানায়।
এদিকে বিএনপি মানববন্ধন থেকে পুনর্নির্বাচন দাবি করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, প্রেস ক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনকালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুদ্ধাপরাধ সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছেই। পাকিস্তানের প্রস্তাবিত হাইকমিশনারকে বাংলাদেশ স্বীকৃতি না দেওয়ায় নতুন করে এই সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে। জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে পাঠানো তাঁর রিপোর্টে।
11 মাস আগে হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকী ঢাকা ত্যাগের পর পাকিস্তান সরকার সাকলান সৈয়দাকে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী কূটনৈতিক চ্যানেলে তার এগ্রিমো আসে ঢাকায়, কিন্তু ঢাকা থেকে কোনো সারা শব্দ না পাওয়ায় পাকিস্তান পররাষ্ট্র দপ্তর থেকে বার কয়েক তাগাদাপত্র আসে। গত মঙ্গলবার পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো খবর দেয় সাকলান সৈয়দাকে ঢাকা গ্রহণ করছে না, এটা নিশ্চিত। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ নিয়ে মন্তব্য করতে চাননি। একটি ওয়াকেফহাল কূটনৈতিক সূত্রের খবর, গত 5ই মে ঢাকায় অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলনে সাকলান সৈয়দার ভূমিকাকে বাংলাদেশ আগ্রাসী ও নেতিবাচক বলেই ধরে নেয়। এই সম্মেলনে ওআইসি সহকারী মহাসচিব পদে তুরস্ক ও পাকিস্তানের বিরোধিতার কারণে বাংলাদেশ হেরে যায়। এসব কারণেই সম্ভবত সৈয়দাকে স্বীকৃতি জানাতে অনাগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার দীপঙ্কর চক্রবর্তীর ভারত সমাচার রিপোর্ট এসেছে কলকাতা থেকে।
ওই দিন অসমের রাজধানী গুয়াহাটি ছাড়াও কোকরাঝাড়, বড়পেটা ও বঙ্গাইগাঁও একযোগে 8টি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে। 88 জনের মৃত্যু হয়, জখম হন 550 জন। ওই ঘটনার পরে NDFB নেতা রঞ্জন দৈমারী পালিয়ে বাংলাদেশে গিয়ে গা ঢাকা দেয়। 2010 সালে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে, তারপর ভারত তাকে হাতে পেয়ে বিচার শুরু করে। গুয়াহাটিতে CBI বিশেষ আদালতের বিচারক অপরেশ চক্রবর্তী গত সোমবার দৈমারী ও তার অপকর্মের সঙ্গী এই 9 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ বুধবার তিনি তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বুধবার এক মসজিদের ওপর গ্রেনেড হামলায় 2 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এই নিয়ে দ্বিতীয় একটি প্রাণঘাতী হামলা হল ধর্মীয় কোনো উপাসনালয়ে স্বায়ত্তশাসিত একটি মুসলিম অঞ্চল ঘোষণার কর্তৃত্ব সম্পন্ন ঐতিহাসিক গণভোটের পর। পুলিশ বলছে জাম্বুয়াঙ্গা শহরের কাকভোরের ওই বোমার বিস্ফোরণে 4 ব্যক্তি জখম হয়েছেন। স্থানীয় উলেমা কাউন্সিল ঘটনায় ধিক্কার ব্যক্ত করেছে, অমানবিক বলে উল্লেখ করেছে এটাকে। গেল 21 জানুয়ারি সাফল্যজনকভাবে সম্পন্ন গণভোটে মুসলিম প্রাধান্যের ওই দক্ষিণাঞ্চলীয় এলাকাটিকে স্বায়ত্তশাসন প্রদান করা হয় প্রধানত খ্রিস্ট ধর্মাবলম্বীদের দেশ ফিলিপিন্সে। সুলু প্রদেশের ভোটাররা ওই গণভোট প্রত্যাখ্যান করে এবং ওই সুলু হল আবু সাইয়াফ ও অপরাপর কট্টর ইসলামী দল উপদলগুলোর আবাসভূমি। এই ছিল বিশ্ব সংবাদ আপাতত।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে, আর অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের ফেসবুকেও। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই শনিবার ফেব্রুয়ারি মাসের 2 তারিখ দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত কলকাতা বইমেলায় শ্রোতাদের সঙ্গে মিলিত হবেন দীপঙ্কর চক্রবর্তী, পরমাশিস ঘোষ রায়, কমল পাল এবং আমাদের প্রাক্তন সহকর্মী অসীম চক্রবর্তী। কলকাতায় আমেরিকান সেন্টারের স্টলে আপনারা আসবেন আশা করি শনিবার 2রা ফেব্রুয়ারি দুপুরে। মনে রাখবেন কিন্তু আর এবারে শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তন। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহিরা কিপ্রিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় আপনারা শুনলেন জলবায়ু পরিবর্তন এবং বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব। তো আজকের এই বিষয়টি নির্ধারণ করবার একটি ব্যাকগ্রাউন্ড, ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড বলি, সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বাংলাদেশের কক্সবাজারের যে অঞ্চলটি, সেখানে বিশ্বের সবচেয়ে বড় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট করা হয়েছে এবং অক্সফ্যাম এটি করতে অর্থ সহায়তা করেছেন। সেই বিষয়টির কারণে আজকে এই আমরা হ্যালো ওয়াশিংটনে এই আলোচনার বিষয় নির্ধারণ করেছি। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, এইসব নিয়ে গোটা বিশ্বের মানুষের উদ্বেগ রয়েছে। বিশেষ কোনো জনগোষ্ঠী বা দেশের জন্য শুধু নয়, সারা বিশ্বের মানুষ এই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের দ্বারা প্রভাবিত। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সর্বত্রই মানুষ জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে নানান দুশ্চিন্তায় রয়েছেন এবং বাংলাদেশে এই দুশ্চিন্তা অন্যান্য দেশের চেয়ে আরেকটু বেশি, কারণ বাংলাদেশ সবচেয়ে স্পর্শকাতর যে দেশগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত হবার প্রভাবে তার মধ্যে একটি। এবং জাতিসংঘ জলবায়ু বিষয়ক যে আন্তঃসরকার প্যানেল, তার একটি রিপোর্টের বরাত দিয়ে বলতে পারি যে বাংলাদেশের 1/3 এলাকা ডুবে যেতে পারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই শতাব্দীর শেষ ভাগে, এরকম একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যার কারণে এটি বাংলাদেশের জন্য আরও বেশি উদ্বেগজনক। আর তারই মাঝখানে বাংলাদেশে এই রকম ছোট ছোট দুই একটি সুখবর, যেরকম বিশ্বের সর্ববৃহৎ বর্জ্য ব্যবস্থাপনার প্ল্যান্ট তৈরি হয়েছে বাংলাদেশে, তারপরে এই কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল যে বাংলাদেশের নদীগুলোকে আইনি অধিকার দেয়া হয়েছে, এটি বিস্তারিত আলোচনা আর একটু পরে করব। তার আগে আমি আজকের আলোচনায় যারা আমাদের অতিথি আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তিনজন বিজ্ঞানী, বলতে পারেন পরিবেশ বিজ্ঞানী তিনজনই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এবং অক্সফ্যামের একজন ইঞ্জিনিয়ার যোগ দিচ্ছেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর আতিক রহমানের সঙ্গে, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। ডক্টর আতিক রহমান, স্বাগত জানাচ্ছি। আতিক রহমানের লাইনটি এখন এই মুহূর্তে কেটে গেছে। ডক্টর হাফিজা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ডক্টর খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
প্রফেসর শিবানী চৌধুরী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং অক্সফ্যামের ইঞ্জিনিয়ার, যিনি এই কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টির সঙ্গে যুক্ত এবং তিনি সংশ্লিষ্ট ছিলেন এবং গভীরভাবে এই প্ল্যান্টের সমস্ত কাজ পর্যবেক্ষণ করেছেন, সালাউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
জি, আসসালামু আলাইকুম সবাইকে, আমি আছি আপনাদের সাথে।
সবার আগে ডক্টর হাফিজা খাতুনের কাছে আমি আসছি, যে ভূমিকাতে আমি একটু লম্বা করে বললাম যে পরিবেশ রক্ষার জন্য গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে বর্জ্য ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ, আজকের আলোচনার শুরুতে যদি আপনি একটু আলোকপাত করেন, এরপরে আমি পর্যায়ক্রমে গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ বিপর্যয়, জলবায়ু পরিবর্তন এগুলো জানবো, এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলেন প্রথমেই ডক্টর হাফিজা খাতুন।
অনেক ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলছি বর্জ্য, বর্জ্যটা কি, যেটা হচ্ছে আমরা মানুষ যারা আমরা আছি আমাদের যেটা প্রয়োজনের অতিরিক্ত সেখান থেকে, এটাই বা আমাদের যেটা মানে আমাদের ব্যবহারের থেকে যেখানে আমাদের যেটা ফেলে দিই আমরা, সেটাই তো বর্জ্য, সেটার একটা ব্যবস্থাপনা। কারণ সেই বর্জ্যটা তৈরি হচ্ছে আমাদের ব্যবহারের পরিপ্রেক্ষিতে, আর তার সাথে আপনি বলছেন জলবায়ু পরিবর্তনের মানে একটা সম্পৃক্ত, তো বর্জ্যটা যদি আমরা ঠিক মতন আমরা যেটাকে ব্যবস্থাপনায় না আনতে পারি, বৈশ্বিক উষ্ণতার কারণে তো সেটার আপনি আমরা এমনি জানি বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের জলবায়ুর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং আমাদের প্রতিদিনের ব্যবহারে আমাদের যে বর্জ্যগুলো আছে সেটা হচ্ছে কিছু হচ্ছে প্রাকৃতিক ভাবে, আর আমরা এখন অনেক রকম জিনিস ব্যবহার করি, শুধু প্রাকৃতিক না, আমাদের এখন প্লাস্টিক, বিভিন্ন রকম বর্জ্য কিন্তু আমাদের প্রতিদিন ব্যবহার থেকে বেরিয়ে আসছে, যেটা আমরা ব্যবহারের মধ্যে চলে এসেছে আমাদের। এখন এগুলো আমাদের এই যে আমাদের বলছি যে জলবায়ু পরিবর্তনের সাথে পরিবেশের বিপর্যয়, এবং এই যে বিভিন্ন রকম বর্জ্যগুলো সেগুলো কিন্তু পরিবেশ বিপর্যয়ের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং যখন নাকি এটা ওটা অ্যাড হচ্ছে তখন জলবায়ুর পরিবর্তনের পরে প্রথম যেটা চলে আসছে পরিবর্তন, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং আমাদের জলবায়ু তো একটা বিশাল জিনিস, খালি তাপমাত্রা তো না, এর সাথে আমার তাপমাত্রা, আমার হিউমিডিটি, এর সাথে আমার আনুষঙ্গিক যেগুলো চলে আসে ঝড় বাদল বন্যা নানান রকম একটা প্রাকৃতিক বিভিন্ন রকম মানে দুর্যোগ বলতে পারেন অ্যাড হয়, তখন এই বর্জ্য ব্যবস্থাপনাটা যদি আমি ঠিক মতো না করতে পারি ওই অ্যাডের সাথে এটা মানে ওই সমস্যার সাথে এটা যুক্ত হয়ে এটা আরো বড় আকার ধারণ করছে। কাজেই বর্জ্য ব্যবস্থাপনাটা যে কোনো বিশেষ করে শহর অঞ্চলের জন্য যেখানে নাকি অনেক ঘন বসতি এবং অনেক লোকের বসবাস এবং ইন্ডাস্ট্রি, শুধু মানুষ না, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থাকে মানুষের ব্যবহারের জন্য বর্জ্য আসে, এবং ব্যবস্থাপনা যদি না হয় তাহলে আপনাদের চারিদিকে তো একটা পরিবেশ একটা মানে আমি বলবো যে কি বলবো সেটাকে খারাপ একটা পরিবেশ তৈরি হবে তো বোঝাই যাচ্ছে, এবং এটার সাথে লং টার্ম এফেক্ট হবে, শুধু এক জায়গায় থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে চারিদিকে।
আমাদের বাংলাদেশের কক্সবাজারে যে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যানটি করা হয়েছে সে সম্পর্কে আমি অক্সফ্যামের ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব, আপনি একটু বলবেন যে এই প্ল্যানটি কত বড়, বলা হয়েছে যে বিশ্বের সর্ববৃহৎ বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান, এটি কত বড়, কিভাবে তৈরি হয়েছে, এবং এতে করে শুধু কক্সবাজার ছাড়া বাংলাদেশের অন্যান্য স্থানে করার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা?
থ্যাংক ইউ। আসলে আমরা যে প্ল্যান্টটা কক্সবাজারে স্থাপন করেছি এটা পয়বর্জ্য ব্যবস্থাপনার একটা কেন্দ্রীয় পরিশোধনাগার আমরা বলি মূলত এখন, কারণ এখানে হাফিজা ম্যাম যেটা বলছিলেন আসলে এখানে যে উখিয়ার যে বড় মেগা ক্যাম্প মেগা সেটেলমেন্ট এখানে প্রায় 6.5 লক্ষ লোকের বসতি এখন, রিফিউজি যারা এক জায়গায় খুব ডেন্সলি অবস্থায় বসবাস করছে, তো তাদের পয় ব্যবস্থাপনার জন্য যে স্যানিটেশন ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলা খুব চ্যালেঞ্জিং অবস্থায় ছিল, যেহেতু আনপ্ল্যান্ড ওয়েতে তাদের বসতি গড়ে উঠছে এবং সেখানে পয় বর্জ্য ব্যবস্থাপনা করা ভিতরে ক্যাম্পের ভিতরে খুবই চ্যালেঞ্জিং বিষয়টা ছিল। তো আমরা যেটা করেছি এখানে একটু ক্যাম্প থেকে একটু এক পাশে সেন্ট্রালাইজ সিস্টেম করে ক্লাসগুলো এনে এখানে ট্রিট করার ব্যবস্থা করছি। আমাদের ট্রিটমেন্টটা মূলত আমরা যেটা করছি এখানে টোটালি বায়োলজিক্যাল সিস্টেমটা আমরা মেনটেন করছি। সবচেয়ে বড়র বিষয়টা যদি বলি তাহলে আমাদের এখানে মূলত ইনারোবিক সিস্টেম যেটা করেছি আমরা লেগুন সিস্টেম, যেখানে আমরা একটা লেগুনেই প্রায় 14 লাখ লিটার ক্লাস অ্যাট এ টাইম করতে পারি এবং আমরা ট্রিটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতে পারি।
মানে এইটা মূলত আপনাদের এই প্ল্যানটা মূলত হচ্ছে পয় নিষ্কাশন, পয় বর্জ্য নিষ্কাশন।
জি, পয় বর্জ্য পরিশোধন।
জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ভবিষ্যৎ বিশ্বের মানুষ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে এবং এই বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধের উপায় কি, কেন হয়, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। ডক্টর আতিক রহমান কি আছেন?
জলবায়ু পরিবর্তন কতগুলো গ্রিন হাউস গ্যাস দ্বারা নির্ধারিত হয়, এখন বর্জ্য ম্যানেজমেন্ট তার কতগুলো ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, যেখানে ম্যানেজমেন্টটা হয়, মানে বর্জ্যগুলো আসছে কোথেকে। এই ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে কক্সবাজার কি হচ্ছে যে পয় প্রণালী সংরক্ষিত মানুষ মনুষ্য তৃপ্তি যে আমাদের ঘর বাড়ি সংসার থেকে যে ওয়েস্টটা যায়, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা আমাদের বড় বড় শিল্প কারখানা থেকে বেরিয়ে আসে, তা সলিড গ্যাস এবং লিকুইড তিন ধরনের। তারপরে এগ্রিকালচার ওয়েস্ট, আমরা কৃষিকর্ম করতে গেলে সেখান থেকে যেটা বেরিয়ে আসে, আর অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কমার্শিয়াল ওয়েস্ট, এই পলিথিন ব্যাগ করে আমরা ক্যারি করে একটা জিনিস নিয়ে আসছি সেটা ফেলে দিচ্ছি, হচ্ছে একবার ডোমেস্টিক থেকেও আসে, ইন্ডাস্ট্রি থেকেও আসে। এই সমগ্র ওয়েস্ট পথ যে শেষ পর্যন্ত আইডার মাটিতে যাবে, তা না হলে সমুদ্রে যাবে, নদী বেয়ে সমুদ্রে, অর্থাৎ এর সব কতগুলো পচনশীল কতগুলো পচনশীল নয়, যেগুলো পচনশীল নয় সেগুলো প্রচন্ড ক্ষতিগ্রস্ত। এখন যে বর্জ্য থেকে বেশিরভাগ স্বাভাবিক ভাবে যেগুলো বেরোয় তার প্রত্যেকটা একটা প্রোডাক্ট হয় মেথেন, যেটা আমাদের এক জায়গায় যেখানে সব ময়লা ফেলা হলো সেখানে কতদিন পরে উষ্ণ হয়ে যায় জায়গাটা, নিচে এত মিথেন বেরোতে থাকে সেখান থেকে। এখন মিথেন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্যাস যেটা প্রকৃতির এবং জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে মিথেন। কিন্তু মিথেনের একটা মলিকুল, একটা কার্বন ডাইঅক্সাইড মলিকুলের 23-24 গুণ বেশি গরম করার ক্ষমতা রাখে, এটাকে বলে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। তাহলে এই যে মিথেন বেরিয়ে আসছে, অন্যান্য গ্যাস বেরিয়ে আসে, সেগুলো একটা হচ্ছে
ডক্টর রহমান আপনার লাইনটি বোধহয় একদম অপরিষ্কার, আমরা খুব ভালো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমরা হ্যাঁ ডক্টর রহমানের লাইনে একটু সমস্যা আছে, টেলিফোন লাইনে, যার কারণে উনি বলেছিলেন উনি বাইরে আছেন। প্রফেসর শিবানী চৌধুরীর কাছে একটু আসছি। ডক্টর রহমান যে কথাগুলো উল্লেখ করছিলেন যে মিথেন, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে বড় উপাদান, যেগুলো পরিবেশ দূষণের সব অন্যতম প্রধান উপাদান, আমার মনে হয় নাইট্রাস অক্সাইড আরও একটি, এর তো এই এই এগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে গ্রিন হাউস বাড়ায় এবং যার কারণে আমার মনে হয় যে সূর্য থেকে আগত তাপশক্তি পৃথিবীকে উত্তপ্ত করে, যার কারণে এই গ্লোবাল ওয়ার্মিং হয় এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে ভবিষ্যতে বাংলা মানে গোটা বিশ্বেরই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশে খুব স্পর্শকাতর অবস্থায় আছে। আপনি কি একটু উল্লেখ করবেন যে এই গ্লোবাল ওয়ার্মিং বন্ধে আমরা কি করতে পারি, মনুষ্য সৃষ্ট যে উপাদানগুলো এগুলো বন্ধে, বর্জ্য ব্যবস্থাপনা তার মধ্যে অন্যতম একটি, আর কি কি উপায় আছে?
হ্যাঁ, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে যদি আমরা নিজেরা একটু সচেতন হই তাহলে কিন্তু কিছুটা হলেও হয়তো আমরা এই বিশ্ব উষ্ণায়নটাকে একটু কমাবার চেষ্টা করতে পারি, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যদি আমরা এই যে আমরা রান্নাঘরে কাঠ জ্বালিয়ে রান্না করি, বা কয়লার রান্না করি এইগুলো যদি একটু কমাতে পারি তাহলে কিন্তু বিশ্ব উষ্ণায়ন কিছুটা হলেও কমাতে চেষ্টা করতে পারি। আর যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন যেমন আমরা সবাই জানি যে গাড়ি বাস এর সংখ্যা কিন্তু খুব বাড়ছে এবং দূষণ কিন্তু এই অটোমোবাইল এক্সস্ট থেকেও খুব বেশি হয়, এবং এই দূষণ যদি অটোমোবাইল এক্সস্ট থেকে হয় তাহলে যদি আমরা একটা গাড়িতে চারজন কি পাঁচজন করে যাই, যেটাকে পুল সিস্টেম বলা হয়, তাহলে কিন্তু যেখানে গাড়ি চলছিল হয়তো 40টা সেখানে হয়তো দেখা যাবে যে 10টা গাড়ি চললেই আমাদের কাজ হয়ে যাচ্ছে, বা বাসে করে যাওয়া সবাই এক একটা গাড়িতে না গিয়ে যদি আমরা বাসে করে যাই সেটাতেও কিন্তু বিশ্ব উষ্ণায়ন কিছুটা কম হতে পারে। আর আপনি যেটা বললেন বর্জ্য, বর্জ্য থেকে সত্যি অনেক রকমের ঊর্জা আমরা পেতে পারি। তার মধ্যে যদি আমরা যে কাজটা করেছি তাতে আমরা দেখেছি আমাদের এখানকার পুকুরগুলো সব কচুরি পানায় ভর্তি হয়ে যাচ্ছে, তো এই কচুরি পানা থেকে আমরা অ্যানারোবিক ডাইজেস্টারে মিথেন তৈরি করেছি এবং মিথেন থেকে আমরা সেটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করেছি, এবং এই ইলেকট্রিসিটিটা আমরা ঘরে ঘরে দিয়েছি। আর যেটা আমরা ভাবছি এখনো, যেটা এখনো আমাদের করা হয়নি, সেটা হচ্ছে যে এক্সেস যে মিথেনটা থাকবে সেটাকে আমরা সিলিন্ডারের মাধ্যমে বা পাইপলাইনের মাধ্যমে যদি ঘরে ঘরে পৌঁছতে পারি তাহলে কিন্তু ওই কাঠ জ্বালিয়ে বা কয়লা জ্বালিয়ে যে উনুন জ্বালানো হয় সেইটা কিন্তু বন্ধ হবে, এবং তাতে কিন্তু শারীরিক দিক থেকেও মানুষের মানুষ সুস্থ থাকবে এবং বিশ্ব উষ্ণায়নও কমবে কিছুটা, আর দূষণও অনেক কমবে। আর আমরা যেটা এর সঙ্গে আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সোলার আর বায়োমাস এনার্জি। এই ইন্টিগ্রেশনের ফলে কিন্তু 24 ঘন্টা আমরা ইলেকট্রিসিটি দিতে পারছি বা পারবো, এবং সেটা করলেও কিন্তু যেরকমভাবে সোলার এনার্জি যেরকমভাবে ইউটিলাইজ করছি তাতে কিন্তু কয়লা পোড়ানোও অনেক কম হবে, যেই কয়লা পুড়িয়ে আমরা কিন্তু ইলেকট্রিসিটি তৈরি করি। এই সব কিছু মিলিয়ে কিন্তু বিশ্ব উষ্ণায়ন কিছুটা হলেও কম হতে পারে।
আচ্ছা, এই বিশ্ব উষ্ণায়ন কমানোর লক্ষ্যে এ পর্যন্ত পৃথিবীতে অনেকগুলো আন্তর্জাতিক সম্মেলন হয়েছে যার মধ্যে কিয়োটো প্রোটোকল, প্যারিস চুক্তির কথা উল্লেখ করা যেতে পারে, এবং সর্বশেষ যেটি প্যারিস চুক্তির যে অ্যাগ্রিমেন্টগুলো হয়েছে সারা দুনিয়ার বেশিরভাগ দেশই যাতে স্বাক্ষর করেছে, তার মূল বিষয় ছিল যে 2020 সাল নাগাদ এই অন্তত মানে ধনী দেশগুলো যেন এই গ্লোবাল ওয়ার্মিং কমাতে একটি ফান্ড ক্রিয়েট করে এবং কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা যায়। আপনি যেরকম বললেন যে গাড়ির এমিশন ক্লিন করা যায় এবং রিনিউয়েবল এনার্জি যাতে মানুষ বেশি ব্যবহার করে, এইসব কয়েকটি বড় বড় বিষয় ছিল, তো সেগুলোর দিকে কতটা এগুচ্ছে বলে আপনাদের মনে হয়?
আপনি আজকেই একটা খবর আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে 19 বছরের মধ্যে জার্মানি তাদের যত কয়লা নির্ভর যত ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য যে ফ্যাক্টরিগুলো বা যে থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেটা কিন্তু ওরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, এবং তার সংখ্যা 80-এর উপরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জার্মানি যদি সেটা করতে পারে, আমার মনে হয় অন্যান্য যে ডেভেলপ কান্ট্রিজ গুলো আছে তারাও যদি একটু চেষ্টা করে অনেক কিছুই হবে। তো আমরাও যদি তারপরে আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির দিকে যাই তাহলে কিন্তু আমরা হয়তো কিছুটা হলেও পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করতে পারি এই বিশ্ব উষ্ণায়ন থেকে।
জি, ডক্টর হাফিজা খাতুনের কাছে আমি আবার একটু আসছি। এই প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিশ্বকে নিয়ে যাওয়ার জন্য প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে যে বিষয়টি হয়েছিল যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা মাসকে, আচ্ছা মানে গ্লোবাল ওয়ার্মিং কমাতে যে এগ্রিমেন্টটা হয়েছিল প্যারিস চুক্তি অনুসারে, সেটা কত বাস্তবায়নে কতটা কাজ করছে বিশ্ব?
বিশ্ব এটাকে নিয়ে কাজ করছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে হচ্ছে জানা নাকি সবচেয়ে বেশি এটাতে মানে দায়ী বা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে তাদের দিক থেকে আমরা খুব যে এগিয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না।
মানে উন্নত বিশ্বের কথা বলছেন?
জি, উন্নত বিশ্ব এবং উন্নত বিশ্ব নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাচ্ছে, কাজে সেখানেও তারা চেষ্টা করছে এবং আমি বলবো যে সেই ক্ষেত্রে এখানে একটা কাজ করতে যেটা উন্নত অনুন্নত বিশ্বতে যেটা হয় যেটা হচ্ছে যেটা ডেভেলপমেন্ট পার্টনারের কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু তারা কাজ করে, পার্টনারদের কিন্তু কতগুলো কন্ডিশন থাকে যে এটা করা যাবে এটা করা যাবে না এই সেই ক্ষেত্রে আমি বলবো প্রিকশনটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে বরং বেশি কম্পেয়ার টু দ্য ডেভেলপ কান্ট্রি, অন্তত এটা হচ্ছে আমার মনে হয়।
আমাদের আমাদের সঙ্গে একজন শ্রোতা লাইনে আছেন, কে আছেন? হ্যালো,
হ্যালো,
বাচ্চু ভুইয়া আছেন?
জি আছি।
জি বলুন।
জি, আমাদের আজকে পর্ব তো জলবায়ু পরিবর্তন নাকি?
জি,
আমাদের এইখানে ব্রহ্মপুত্র নদী আছে বুঝছেননি, এখন আজকে 15 দিন যাবত এই নদীটাকে কাটতেছে। হ্যাঁ, তো এই জলবায়ু পরিবর্তনের সম্বন্ধে তো আমি অনেক কথা তুলে ধরছি, তো এর পাশাপাশি নদীগুলি কাটার একটু সিস্টেম থাকা দরকার ছিল, আর পর্যটক ব্যবস্থা কিছু এই 3 কিলোমিটার 5 কিলোমিটার পর পর পর্যটক ব্যবস্থা এবং এই নদীতে নৌকা ছাড়া মানে ইঞ্জিন নৌকা ভালো ধরনের নৌকা অত্যাধুনিক নৌকা বিদেশে যেরকম সিস্টেম ভাবে চলে এরকম ভাবে সিস্টেম করার জন্য আমাদের এলাকাবাসীকে একটু বুঝা পরামর্শ করে যারা কর্মকর্তা আছে এখন যারা এই নদী কাটতেছে তাদের সাথে মোটামুটি একটু কথা বলছি যে এরা নাকি জলবায়ু পরিবর্তনের কাজ করতেছে, তা আমি বললাম ড্রাইভারে বললাম যে উপরস্থ লোক যারা আছে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নদী কাটার ব্যাপারে আপনার প্রশ্ন এবং মন্তব্যটি বুঝতে পেরেছি। নদী নিয়ে আমি শুরুতেই বলেছিলাম যে একটি আইন হয়েছে আজকে, দেশের নদ নদীও মানুষের মতো আইনি অধিকার পেয়েছে, সুতরাং নদী কাটা এখন খুব সহজ হবে না। আপনি যেটি বলেছেন আমার মনে হয় আজ থেকে মানুষ নদী কাটার কাটতে গেলে এই আইনটির কথা মনে করবেন, তো এ বিষয়ে আর একটু আলোচনা করব। মাসুম বিল্লাহ মাজেদ বোধ হয় আমাদের সঙ্গে আছেন। হ্যালো, হ্যালো, লাইন বিচ্ছিন্ন হয়েছে। তো যে বিষয়টি ডক্টর আতিক রহমান আছেন আমাদের সঙ্গে?
জি আছি আমি।
আচ্ছা আচ্ছা, নদী নিয়ে বাংলাদেশে এই মাত্র আমি খবর পেলাম একটি আইন হয়েছে, মানুষের মতো আইনি অধিকার পেয়েছে নদী, তুরাগ নদী কাটার বিষয়কে কেন্দ্র করে একটি লিগ্যাল বোধহয় কেসের ভিত্তিতে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে নদীকে তুরাগ নদীকে লিগ্যাল পার্সন ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য নদীর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। এই বিষয়টি আসলে কি?
আমি সমগ্র আইনের অবস্থানটা এই মুহূর্তে ডিটেইল সম্পূর্ণ জানি না, তবে সাধারণত একটি নদীর বাঁচবার এবং তার বহমান থাকবার অধিকার আছে এবং নদীর পানি কতটা কে ব্যবহার করবে যদি দুটো দিক থাকে তাহলে বলা হয় যে এটা 3 ভাগে ভাগ হবে, একটা হবে নদীর নিজস্ব পানি যেটা বহমান নদীকে রাখবে, একটা ইংরেজিতে বলা হচ্ছে হোয়াট মেক্স এ রিভার এ রিভার, কি একটা নদীকে নদী বলে ব্যক্ত করতে পারে সেটা হচ্ছে এর বহমানতা, এর কন্টিনিউটি অফ ওয়াটার সাপ্লাই, সেটা যদি বন্ধ হয়ে যায় নদী বন্ধ হবে, নদী বন্ধ হলে তার ভেতরে যত জীবন এবং প্রাণী আছে বিশেষ করে মাছ এবং অন্যান্য অ্যাকোয়াটিক তারা তাদের জীবন হারাবে, অতএব প্রধানত আইন অনুযায়ী যে যে প্রধান স্পিসিস গুলো থাকে তার জীবন এবং জীবিকার ব্যবস্থা রাখতে হবে, আর দুই দিকে তারপরে ভাগাভাগি হতে পারে কাজের জন্য প্রয়োজনের জন্য। কোর্ট যেটা করেছে সেটা হচ্ছে যে এই ন্যায্য অধিকার যেটা সবসময় সমস্ত বিভিন্ন আন্তর্জাতিক আলোচনায় যে নদীর বহমানতা এবং অধিকার সেটা স্বীকার করা হয়, কিন্তু যখন একটা দেশে আসে তখন করা হয় না। উনি যে নদী কাটা হচ্ছে বলছেন এটা দুটো দিক হতে পারে, একটা হচ্ছে ড্রেজিং করা হতে পারে।
আচ্ছা,
ড্রেজিং যদি হয় সেটা সরকারি পর্যায়ে নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে, তার মাটি নিচের যে পলি মাটি জমে যায় সেটা উঠানো, এটা কোনো ক্ষতিগ্রস্ততা নয়। কিন্তু যদি নদীর ধার কেটে ফেলে এবং সেই কাটাটা কোনো ক্ষতিগ্রস্তর কারণ হয় তাহলে অবশ্যই এটা বেআইন।
তাহলে
এটা
এবং নতুন যে আইনটি পাস রায়টি দেওয়া হলো এর আন্ডারে আরো কঠোর শাস্তির হয়তো ব্যবস্থা থাকবে এর জন্য।
আচ্ছা, না শাস্তির ব্যবস্থা থাকবে, যারা কাটবে তাদের শাস্তি।
আচ্ছা,
এই ব্যবস্থা কমেই আস্তে আস্তে আসবে, কিন্তু বহু বছর ধরে আমরা অনেকে এই নিয়ে আন্দোলন করে যাচ্ছি, আন্তর্জাতিক বিশ্বের আন্দোলন, এবং যদি যেহেতু এটাকে একটা ন্যায্যতা দিয়েছে এটা অনেকটা এগিয়ে যাবে এই আন্দোলনে।
জি, আমাদের অনেক শ্রোতা প্রশ্ন করেছেন আজকের এই বিষয় নিয়ে, আমি দু একটি প্রশ্ন পড়ছি। শঙ্কর হালদার, সৈয়দ মোহাম্মদ তাসলিম, এমডি সারোয়ার শেখ, শঙ্কর হালদার প্রশ্ন করেছেন, পলিথিন এবং পলিথিন ব্যাগ এবং প্লাস্টিক বর্জন সমাজ ও দেশ গড়তে হলে সবার আগে করতে হবে, পলিথিন এবং প্লাস্টিক কারখানাগুলো বন্ধ করে দেওয়া উচিত, এটি একটি। আরেকটি বলি, আরেকজন লিখেছেন জালালউদ্দিন রুমি, দেয়ার ইজ এ ডিপার্টমেন্ট পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন আন্ডার বাংলাদেশ গভর্নমেন্ট, হোয়াট ইজ দ্য রোল অফ রোল ইন রোহিঙ্গা ক্যাম্প। আচ্ছা, ওই বর্জ্য ব্যবস্থাপনার বিষয় নিয়ে বোধ হয় লিখেছেন। তো এর সঙ্গে আমি আরেকটি বিষয় উল্লেখ করে বলতে চাই, যেটি সেটি হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল উষ্ণায়নের বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে রোগশোকগুলো, বিশেষ কয়েকটি রোগের কথা বলা হচ্ছে যে এটি প্রচণ্ডভাবে বাড়ে, তো এইগুলোর জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা? এর মধ্যে দু একটি রোগ হলো শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত, স্নায়ুর ক্ষতি, গর্ভবতী মহিলাদের শারীরিক ক্ষতি, চোখ এবং শ্বাসতন্ত্রের ক্ষতি, ক্যান্সার ও হৃদরোগ, পানি দূষণের প্রভাবে নানান ধরনের রোগ, খাদ্যের খাদ্যদ্রব্যের ক্ষতি, শব্দ দূষণের কারণে হাইপার টেনশন ইত্যাদি অনেকগুলো রোগের কথা উল্লেখ করা হয়েছে। তো এইটার জন্য মানে ক্রমবর্ধমান পরিবেশ বিপর্যয়ের সঙ্গে সঙ্গে এই রোগ বলয়ের সঙ্গে সচেতন হওয়া বা এর ট্রিটমেন্ট করার ব্যাপারে কি কোনো ব্যবস্থা হচ্ছে কিনা? ডক্টর হাফিজা খাতুনকে দিয়ে শুরু করছি। হ্যালো,
এর কারণে এই রোগগুলো হচ্ছে, স্বাভাবিকভাবে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমি একটু বলতে চাই যে অনেকগুলো রোগের মাঝে আরেকটা রোগ যেটা হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চলে, যেখানে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, তো এটাও কিন্তু একটা বৈশ্বিক উষ্ণায়ন অথবা আপনার জলবায়ু পরিবর্তনের একটা ইম্প্যাক্ট বলতে পারি। এবং সেখানে কিন্তু আমরা গর্ভবতী মায়েদের আমরা ওখানে হাইপার টেনশনটা খুব বেশি দেখা যাচ্ছে, কারণ হওয়াতে একলাম্পসিয়া বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মা এবং শিশু দুজনই এফেক্টেড। তো এটা হচ্ছে আরেকটা কথা বললাম আমি, আপনি অনেকগুলো রোগের কথা বলেছেন সাথে এটাও। এখন এই ব্যাপারে আমাদের অবশ্যই সচেতনতা বেড়েছে এবং আমাদের বিভিন্ন হসপিটাল থেকে এগুলার ডাক্তাররা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন এবং দেখতে পাবেন বিভিন্ন মিডিয়াতে কিন্তু বলা হচ্ছে। তা কাজেই একদম যে উদ্যোগ নেওয়া হচ্ছে না তা না, তবে আমি মনে করি বাংলাদেশে আমাদের সমস্যাটা যত বিশাল সে তুলনায় সেটা অপ্রতুল, মানে উদ্যোগটা যতটুকু নেওয়া হয়েছে। তবে মানুষ সচেতন হচ্ছে, এখন কথা হয়, আলোচনা হয়, বলা হয়, কিন্তু মানুষ সচেতন হলে তো হবে না। আমার পরিবেশটা তো দেওয়া লাগবে মানুষকে, এবং পরিবেশটা দেওয়ার দায়িত্ব হচ্ছে যারা নাকি এটার ম্যানেজমেন্টে আছেন, সেক্ষেত্রে গভর্নমেন্ট এবং যারা যারা বড় বড় অর্গানাইজেশন যারা এর সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে একটু আগে আপনি আলোচনা করলেন যে আমরা কিভাবে আমাদের যে এনার্জি যে আমরা যে বিভিন্ন আলোচনায় উঠে আসলো, আমরা সূর্যের আলোকে ব্যবহার করে সোলার পাওয়ারটাকে ব্যবহার করে আমরা যে জন্ম ধরনের দিয়ে কয়লা পোড়ানো, গাছ পোড়ানো, মানে কাঠ পোড়ানো, এগুলো যদি কমাতে পারি,
রিনিউয়েবল এনার্জির কথা বলেছিলাম,
রিনিউয়েবল এনার্জি যদি ওদিকে দিতে পারি আমরা একদিকে কমাতে পারছি। আর যেটা আসলো যে পলিথিন অথবা আমাদের কেমিক্যালস ইউজ, এখন আপনারা নিশ্চয় খেয়াল করেছেন ফার্মারদের কিন্তু এখন উদ্বুদ্ধ করা হচ্ছে, ফার্মাররা যেন পেস্টিসাইড বা ইনসেকটিসাইড ওগুলো যেন ব্যবহার কম করে এবং যেন যে ন্যাচারাল পদ্ধতির দিকে যাওয়ার জন্য। আমি বলবো উদ্যোগগুলো দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু আমরা যদি বড় আকারে দেখি উদ্যোগ চেষ্টা কিন্তু কম নাই, কিন্তু এটা অপ্রতুল আমি বলবো।
আচ্ছা, আমি একটু সচেতন হচ্ছি, সালাউদ্দিন আহমেদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনারা কক্সবাজারে যে প্ল্যান্টটি করেছেন, এটি বাংলাদেশের মানে বিশেষ করে শহর কেন্দ্রিক পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই দুর্বল আমাদের, একটু বৃষ্টি হলেই বড় বড় শহরগুলোতে পানি জমে যায় এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো অন্যান্য জায়গায় এই পয় নিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রে আপনাদের এই প্ল্যান্ট কি কোনো মডেল হতে পারে ঢাকা বাংলাদেশে, গোটা বাংলাদেশের? বা আপনাদের কোনো পরিকল্পনা আছে?
অবশ্যই এটা মডেল হতে পারে আমি মনে করি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেকনোলজিটা ফেইল করে, বিশেষ করে যদি এটা প্রপারলি অপারেশন মেইনটেনেন্স না হয়। আমাদের এই টেকনোলজি যেটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, এটা এটার অপারেশনাল কস্টটা খুবই নমিনাল, এবং এবং এটা এটা মূলত খুব মেজর কোনো সিভিল স্ট্রাকচার না, কিন্তু এটার ক্যাপাসিটি হিউজ এবং এটার লাইফ টাইমও অনেক বেশি। আর যেহেতু
আমরা শুনলাম 2 একর জায়গার উপরে আপনাদের প্ল্যান্ট, এবং এতে কত টাকা খরচ হয়েছে করতে, কিরকম অপারেটিং কস্ট, কতজন মানুষ ইনভলভড, এটা বাংলাদেশে অন্য কোথাও করলে কিরকম হবে, আপনার কোনো ধারণা আছে বা আইডিয়া দিতে পারবেন মানুষকে?
আমি আনুমানিক, বিশেষ করে ফিনান্সিয়াল বিষয়টা যেহেতু আসছে, আনুমানিক একটা ধারণা দিতে পারি। আমাদের এই ফেজে এই প্ল্যান্টের জন্য প্রায় 2.5 কোটি টাকার মতো খরচ হয়েছে এই পুরা প্ল্যান্টটা করতে, এটা টোটাল প্রসেসটা কমপ্লিট করতে, এবং এটা অপারেশনের জন্য আমাদের ফুল টাইম 3 জন অপারেটর থাকলে চলবে, এবং যদি বিভিন্ন সময়ে হয়তো কিছু লেবার লাগতে পারে, কিন্তু আমাদের এখানে টোটালি ন্যাচারাল ফোর্স ইউজ করা হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স ইউজ করে আমরা পুরো প্রসেসটা চালাচ্ছি। এতে করে আমাদের পাম্পিং কস্ট নাই, ফুয়েল কস্ট নাই, এবং আমরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট গুলা ইউজ করার চেষ্টা করেছি। এখানে ইনারোবিক সিস্টেম হয়, আমার ইনারোবিক ব্যাকটেরিয়া গুলা ডিকম্পোজিশনের কাজগুলো করছে, তো এতে করে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও, এবং এখানে কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না, কোনো অ্যাডিশনাল খরচ নাই। আর রেপ্লিকেশনের ব্যাপারে যদি আমরা, যেহেতু আসলে ঢাকা শহরে ওই ধরনের সুয়েজ সিস্টেম নাই, কিন্তু যদি অ্যাভেলেবল স্পেস গভর্নমেন্ট ম্যানেজ করে এবং এটা যদি ইন্ট্রোডিউস করা যায়, এটা খুবই অল্প সময়ে ডিপ্লয় করা যায়, এবং এটার জন্য খুব বেশি এক্সপার্টাইজও দরকার নাই। তো এটা আমরা এটা আমরা আমরা কিন্তু বাংলাদেশি ইঞ্জিনিয়াররা এটা মূলত ইমপ্লিমেন্ট করলাম, যদিও আমাদের অক্সফামের ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সহযোগিতায় পুরো ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে।
জি,
কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা অনেক।
ধন্যবাদ সালাউদ্দিন আহমেদকে, আহমেদ আপনাকে। আশা করছি আপনাদের এই প্ল্যান্টের কার্যকারিতা দেখে ভবিষ্যতে আরো অনেকে উদ্বুদ্ধ হবে এবং অনেক জায়গাতে এরকম প্ল্যান্ট হবে, বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন ব্যবস্থাপনা আরো ভালো হবে এবং পরিবেশ রক্ষায় সেটি কার্যকর ভূমিকা রাখবে। এবার একটু প্রফেসর শিবানী চৌধুরীর কাছে আসছি ভারতের অভিজ্ঞতার কথা জানতে। বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশন ব্যবস্থাপনা, তারপরে জলবায়ু সংক্রান্ত যে রোগগুলোর কথা আমি উল্লেখ করলাম, এইসব ক্ষেত্রে আমরা জানি যে ভারতও পৃথিবীর অন্যতম প্রধান একটি বায়ু দূষণের শহর হচ্ছে ভারতের দিল্লি। তো ওই দেশে কি হচ্ছে, আপনাদের অভিজ্ঞতা কি?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কি বলবো যে ভারতবর্ষ দূষণের দিক থেকে খুবই এগিয়ে। আমরা চেষ্টা করছি নানা রকম উপায়ে যদি দূষণ কমানো যায়, যেটা একটু আগে আমরা বললাম রিনিউয়েবল এনার্জি, সেটা কিন্তু এখন অনেক জায়গাতেই হচ্ছে। যেমন সোলার এনার্জির যে প্যানেলগুলো আছে, যদিও একটু ব্যয় সাপেক্ষ, কিন্তু এখানে গভর্নমেন্ট থেকে একটু সাবসিডি দেওয়া হয় যে কেউ যদি নতুন বাড়ি করেন, তিনি যদি চান এই সোলার প্যানেল বাড়িতে লাগাতে পারেন। এবং যেহেতু আমাদের দেশ এবং বাংলাদেশ সূর্যের আলোর কোনো অভাব নেই, আমরা কিন্তু
এই সোলার প্যানেল ইউজ করে কিছুটা হলেও দূষণ কমাতে পারি। আর একটু আগে আমি যেটা বললাম যে
এ প্রসঙ্গে ছোট্ট একটি প্রশ্ন করি আপনাকে,
সেটাতেও কিন্তু দূষণ কিছুটা হয়, কিন্তু কয়েকটা জায়গায় যেমন দিল্লি শহরে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে কদিন আগে এত বেশি ধোঁয়াশা হয়েছিল যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই বন্ধ হয়ে গেছিল। তো এই ধোঁয়াশার কারণ যেটা বলছে যে পাঞ্জাব প্রদেশে কি মাঠে খড় যেটা বাঁচছে আর কি গম কেটে নেবার পরে, সেটাকে আগে যেরকম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হতো এখন সেটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং তার ফলে যে দূষণ তৈরি হচ্ছে সেটা বাতাসের সঙ্গে দিল্লিকে এফেক্ট করছে। তো এইগুলো এখন চেষ্টা করা হচ্ছে যদি বন্ধ করা যায়, এবং যেহেতু জ্বালিয়ে দিলে খরচ অনেক কম সেহেতু চাষি ভাইরা সেটাই করে ফেলছেন, কিন্তু তাদেরও সচেতন করা হচ্ছে যাতে এটা আর না করা হয়, কিন্তু সেটা গভর্নমেন্টকে আরো বেশি তৎপর হতে হবে যাতে এই রকম বিষয়গুলো আমরা সব জায়গায় ছড়িয়ে দিতে পারি। যে হ্যাঁ বলুন,
এই জ্বালিয়ে দেওয়ার বিরুদ্ধে কি কোনো আইন আছে কিনা, যেরকম আমেরিকাতে, আমেরিকাতে আপনি কোথাও কিছু, আমার নিজের বাড়ির পেছনে একদিন আমি ওই আবর্জনা জ্বালাতে গিয়েছিলাম, পুলিশ এসে গিয়েছিল, পুলিশ এসে বলে যে তোমার বাড়িতে কেন আগুন জ্বালাচ্ছ, তো এরকম জ্বালানোর ক্ষেত্রেও নিশ্চয় কোনো আইনি বাধা আছে।
হ্যাঁ সেইগুলো করা হচ্ছে, কিন্তু এই যে বললাম যে খরচটা অনেক কম বলে চাষি ভাইরা ভাবেন যে এটা করে দিলে হয়তো আমার খরচ কিছুটা কমলো, কিন্তু ওনাদের একটু সচেতন করতে হবে যে খরচ কমাতে গিয়ে আমরা আরো ভবিষ্যতে খরচের দিকে চলে যাচ্ছি, এটা কিন্তু বোঝাতে হবে। মানে এই জিনিসটা কিন্তু এখনো আমাদের দেশে মানে বোঝাবার ব্যাপারটা এবং সচেতনতার ব্যাপারটা কাজ করতে হবে।
আচ্ছা আরেকটি বিষয় হলো ভারতে, ভারতে বিশ্বের বোধহয় সর্বপ্রথম এবং সবচেয়ে বড় একটি সোলার এয়ারপোর্ট আছে, এটিও এটিও বোধহয় বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি মডেল হতে পারে। আমাদের সঙ্গে একজন শ্রোতা আছেন, একটু একটা প্রশ্ন নিয়ে আসি। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ মাজেদ।
জি ওয়ালাইকুম আসসালাম,
বলুন। থেকে শুনছিলাম আজকের বিষয়টা খুবই সুন্দর, সেজন্য ভয়েস অফ মেডিকেলকে শুভেচ্ছা, সেই সাথে আপনি ফোকাস সিনেমা আপনাকেও শুভেচ্ছা জানাই আজকে।
জি ধন্যবাদ। আপনি কি বলতে চাচ্ছেন, প্রশ্ন বা মন্তব্য?
আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশে নদ নদী বিদ্যুৎ, বাংলাদেশ এখানে বহু নদী আছে, এখন প্রায় অনেক মৃত হয়ে গেছে, এর মধ্যে বালি নদীর অবস্থা খুবই খারাপ। সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে, ডেল্টা প্রকল্প হাতে নিয়েছে এই নদী খনন এবং মৃত নদীকে জীবিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আপনার মাধ্যমে আজকে শুনতে পারলাম বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি বিল পাস হয়েছে যেটা নদী বাঁচানোর জন্য
আইনি অধিকার হয়েছে। জি
এটা খুবই একটা সুন্দর ভালো একটা উদ্যোগ, সরকারকে আপনার মাধ্যমে শুভেচ্ছা। আর আমার যে কথার দাবিটা সেটা হলো যে এই নদী খনন এবং এই মৃত নদীকে জীবিত করার লক্ষ্যে আমাদের সবারই সহযোগিতা করতে হবে। সেই সাথে আগামী 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস সেটা সফল হোক সেই প্রত্যাশা জানাই। সরকারের এই ডেল্টা প্ল্যানে যেন নদীগুলো আমাদের দেশে আবার সে পুনরুজ্জীবিত হয়। ব্রহ্মপুত্র নদে অলরেডি 1000 কোটি টাকার কর্মসূচি চলতেছে আমরা শুনছি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে জলাভূমি হোক নিরাপদ এবং পানি হোক দূষণ মুক্ত। অনেক কলকারখানায় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে শীতলক্ষা, বুড়িগঙ্গা সহ বেশ কিছু নদী পানি এখন খুবই খারাপ অবস্থায় আছে। আমরা আগে যখন স্কুল কলেজে পড়তাম তখন এই নদীতে অনেক সময় গোসল করতাম, খুবই ভালো পরিবেশ ছিল, পানিগুলো ছিল ভালো, এখন কালো পানি দুর্গন্ধযুক্ত।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আপনার চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য। ডক্টর হাফিজা খাতুন, আমি আমাদের আর 4 মিনিটের মতো সময় আছে, একটি বিষয় উল্লেখ করতে চাই, যেটি প্যারিস অ্যাগ্রিমেন্ট 2015 সালে যেটি হয়েছিল তাতে নানান যে বিষয়গুলো এসেছিল তার ভিতরে সর্বপ্রধান যে বিষয়টি ছিল সেটি হলো কার্বন কমিয়ে এনে বিশ্বের উষ্ণায়ন 2 ডিগ্রি সেলসিয়াস যেন না যা থাকে, মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যেতে, 1.5 এর ভিতরে রাখা যায় কিনা, এটি একটি, এবং তার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো নেওয়ার যে ফলো আপ বৈঠক সেটি 2019 সালে এবছর সেপ্টেম্বরের 23 তারিখে জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হবে, এবং সেখানে কে কতটুকু কাজ করতে পেরেছে সেটির বোধহয় একটি আলোচনা হবে। তা আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্রের মতো একটি অন্যতম প্রধান শক্তিশালী একটি উন্নত দেশ এই প্যারিস এগ্রিমেন্ট থেকে এই মুহূর্তে সরে এসেছে, হ্যাঁ, তো এই এগ্রিমেন্ট কার্যকর করতে বাকি যে দেশগুলো আছে তারা কতটা সফল হবে?
আপনারা জানেন যে কয়েকদিন আগে পোল্যান্ডে 24তম কনফারেন্স অফ দ্য পার্টি হলো, যেখানে শেষ রিভিউ হয়েছে যে কোথায় সমগ্র বিশ্ব আছে। সেই কনফারেন্স অফ দ্য পার্টির মূল উদ্দেশ্য ছিল রাইটিং দ্য রুল বুক, অর্থাৎ প্যারিস 15 পৃষ্ঠার একটা এগ্রিমেন্ট, এবং তার পেছনে ছিল একটা অ্যাপেন্ডিক্স 39 পৃষ্ঠার, যেটা হচ্ছে কিভাবে এই 15 পৃষ্ঠাকে ইমপ্লিমেন্ট করা হবে, সেই কিভাবে করা হবে সেটাই ছিল 24তম কনফারেন্স অফ দ্য পার্টির মূল উদ্দেশ্য। এবং 25তমতে যেটা শেষ হতে হবে সেটা হচ্ছে একটা রুল বুক তৈরি করতে হবে। এই রুল বুকটা শেষ পর্যন্ত 2 দিন বাড়িয়ে এটাকে গ্রহণ করা হয়েছে, এটা প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে একটা জিনিসই কথাবার্তা শেষ হয়নি, সেটা হচ্ছে অর্থনৈতিক কিছু আলোচনা, কিন্তু সামগ্রিকভাবে আলোচনা হয়েছে এবং একটা কি পদ্ধতিতে এগোবে এটা বলা হয়েছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দেশ হিসাবে এর কোনো ওখানে অস্তিত্ব থাকবে না, হয়তো ক্রমেই এরা বেরিয়ে যাবে, আরো 2 বছর লাগবে বেরোতে, কিন্তু আশা করা যায় যে তার আগে ট্রাম্প হয়তো সরে যেতে হবে, কিন্তু সেটা অন্য কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত ইন্ডাস্ট্রি এবং মেয়র্স অফ সিটিজ, স্টেট গভর্নর, তারা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কমিটমেন্ট করেছিল তারা স্টেট সিটিজ ইন্ডাস্ট্রি তারা সেটা পূরণ করে দেবে অ্যাজ সিটিজেন্স অফ ইউএসএ, অর্থাৎ মার্কিন জনগণ সেটা করবে, মার্কিন প্রেসিডেন্সি সেখান থেকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে একটা কথা মার্কিন ব্যাপারে, কিন্তু বড় কথা হচ্ছে যেটা সমগ্র পৃথিবী কি করছে সেটা হচ্ছে রুল বুকটা ধীরে ধীরে এগোচ্ছে। সেটা অনেকগুলো আলোচনার বিষয় ছিল, একটা হচ্ছে মিটিগেশন, যে কিভাবে গ্রিন হাউস গ্যাস কমানো হবে, সেখানে 1.5 এখন পর্যন্ত উদ্দেশ্য না, উদ্দেশ্য এখনো 2 ডিগ্রি, কিন্তু 1.5 এর প্রতি চেষ্টা করা,
এবং এনার্জি ট্রানজিশন মানে এই রিনিউয়েবল এনার্জিতে শিফট হওয়া। ডক্টর আতিক রহমান আমাদের আসলে
এটা 2050 সালের ভেতরে সমস্ত পৃথিবী হয়ে যেতে হবে রিনিউয়েবল এনার্জি,
আমাদের সময় আসলে শেষ হয়ে আসছে,
এখনো যাওয়া হয়নি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর একটি বিষয়ে একটু ডক্টর হাফিজা খাতুনকে এই প্রশ্নই করতে চেয়েছিলাম, ডক্টর আতিক চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমি আপনাকে যেটি এই মুহূর্তে ডক্টর হাফিজা খাতুন আপনি আপনাকে যেটি প্রশ্ন করছি সেটি হলো যে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বাংলাদেশের যে 1/3 ডুবে যাওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে এই শতাব্দীর শেষ ভাগে, তাতে 2 কোটিরও বেশি মানুষ হবে গৃহ বাস্তুচ্যুত হবে, তাদের মানে তারা শরণার্থী হলে তাদের পুনর্বাসনের জন্য কি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে কিনা, বা আপনার কি
পুনর্বাসনের চিন্তাটা অলরেডি মাথায় এসেছে আমাদের যে বিভিন্ন ফোরামে এটা আলোচনা হচ্ছে, এবং আমাদের যে নেক্সট 5-year প্ল্যান তার মাথায় কিন্তু এটা কিন্তু আছে সেখানে, যদি এটা হয় তাহলে কিরকম হতে পারে বাস্তুচ্যুত হলে, এবং সেই হিসাবে পুনর্বাসনের চিন্তাটা আসছে, কিন্তু এখন এটা বাস্তবে তো আমরা ওই পর্যায়ে আসে নাই, তো পানি তো ওঠে নাই, কাজেই যখন আসবে তখন হচ্ছে চিন্তা, কিন্তু এখনো আমি বলবো না কোনো ভিজিবল কোনো স্টেপ এখনো নেওয়া হয় নাই, কিন্তু চিন্তা আছে, প্ল্যানিং আছে। ডেল্টা প্ল্যান ইজ ওয়ান অফ দেম, আপনারা জানেন বাংলাদেশ একটা ডেল্টা প্ল্যান এর মধ্যে এটাকে কনসিডারেশনে নেওয়া হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শেষ বক্তব্য রাখার জন্য আমি ডক্টর শিবানী চৌধুরী আপনার কাছে আহ্বান জানাচ্ছি। এই যে পরিবেশ ক্লাইমেট রিফিউজি যারা, এদের পুনর্বাসনের জন্য কি করা দরকার, কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার?
যেটা একটু আগে একজন বক্তা বললেন যে সবাইকারই মাথায় কিন্তু আছে পুনর্বাসন কিভাবে করতে হবে, কিন্তু এখনো অবধি যেহেতু সেরকম ভাবে কিছু হয়নি, সেহেতু পুনর্বাসনের ভাবনা চিন্তা করেও কিন্তু মানুষজনকে সেইখান থেকে এখনই সরানো যাবে না।
মানে আমরা প্রস্তুত আছি আর কি, যে কোনো অবস্থা মোকাবেলার জন্য। ডক্টর শিবানী চৌধুরী, আপনাকে, ডক্টর হাফিজা খাতুন, ডক্টর আতিক রহমান এবং সালাউদ্দিন আহমেদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আলোচনা।
ধন্যবাদ, ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
বাজনা বদলেই আপনারা বুঝতে পারছেন এবারে সংবাদ সোনার পালা। সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন
জি। এবং প্রথমেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি রিপোর্ট, এবং ওই রিপোর্টের ওপর পরমাশিস ঘোষের রিপোর্ট এসেছে কলকাতা থেকে।
ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শক্ত হাতে দুর্নীতি দমন করবেন, তবে বিরোধীদের অভিযোগ ছিল নরেন্দ্র মোদীর জমানাতেও বড় অঙ্কে দুর্নীতি হয়েছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতো বড় বড় শিল্পপতিদের ফেরার হওয়া নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। এসব সত্ত্বেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামের এই আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি যে করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করেছে, তাতেই তিন ধাপ উপরে উঠে এলো ভারত। মোট 180 দেশের মধ্যে আপাতত ভারতের স্থান 78 নম্বরে, গত বছরের তুলনায় সামান্য হলেও উন্নতি হয়েছে। দুর্নীতি দমনের ক্ষেত্রে 100 মধ্যে নরেন্দ্র মোদী সরকার পেয়েছে 41। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি চমকপ্রদ না হলেও আশাপ্রদ, ভোটের আগে নরেন্দ্র মোদী সরকারের জন্য স্বস্তির খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবং এবার কয়েকটি সংবাদ শিরোনাম। চীন যুক্তরাষ্ট্রের আলোচকেরা বুধবার মিলিত হচ্ছেন ওয়াশিংটনে দ্বিতীয় প্রস্থে কথাবার্তা শুরু করতে, যাতে করে দুই মহাবলী অর্থনৈতিক দেশের মধ্যেকার চলমান বাণিজ্য বিরোধের নিষ্পত্তি করা সম্ভব হয়। চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হি এবং রবার্ট লাইটজিজার ওয়াশিংটনের দীর্ঘদিনের অভিযোগ নিয়ে দুপক্ষের মধ্যেকার আলোচনায় নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন। বেজিং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠনগুলোকে বাধ্য করে তাদের প্রযুক্তি জ্ঞান চীনের বাণিজ্য সংগঠনগুলোর কাছে হস্তান্তর করতে, এবং চীনের বিশাল বিস্তৃত বাজারে সেটা যে প্রবেশাধিকারে সীমাবদ্ধতা টেনে রাখে তা নিয়েই ওয়াশিংটনের অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভেনেজুয়েলার সংকট কবলিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দক্ষিণ আমেরিকার ওই দেশটির রাজনৈতিক টানাপোড়েন নিয়ে তার বিরোধী পক্ষীয়দের সঙ্গে নিষ্পত্তি আলোচনায় বসতে রাজি রয়েছেন। তবে সে একই সঙ্গে ট্রাম্প পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দেশটিতে সফর না করার ব্যাপারেও আমেরিকানদের হুঁশিয়ারি করে দিয়েছেন। দেশটির বিরোধী শক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসা এবং আগাম বিধানসভা নির্বাচন নিয়ে মাদুরোর উত্থাপিত প্রস্তাবের উল্লেখে বুধবার ভোরে ট্রাম্প টুইট বার্তায় এর উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র এবং তালেবান দল দুপক্ষই আফগানিস্তান হতে সকল আমেরিকান এবং নেটো সৈন্যের প্রত্যাহার এবং আমেরিকা ও তার মিত্রপক্ষীয়দের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহারে সন্ত্রাসীদের নিবৃত্ত করতে কর্মকৌশল নির্ধারণ কল্পে দুটি কৌশল নির্ণয় টেকনিক্যাল টিম গঠন বিষয়ে সহমত ব্যক্ত করেছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বুধবার এক মসজিদের ওপর গ্রেনেড হামলায় দু ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কেভিন ফাউলার, এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া এবং
আমি সরকার কবিরউদ্দিন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.